गुरवे गौरचंद्राय राधिकावै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तदभक्ताय नमो नमः वृंदाय तुलसीदेवै प्रियावै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवते नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे आरो जुरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे आरो जुरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे हरि नाम संकीर्तन की प्रभुपाद की गुरु महाराज की श्रीमद् भागवतम की श्रद्धा कुटीर की नवदी मायापुर धाम की जगन्नाथपुरी धाम की वृंदावन मथुरा धाम की हरिनाम संकीर्तन की नूतन सिंहासन विग्रह प्रतिष्ठा की समवेत गौर भक्त वृंद की गौर प्रेमानंदे हरे कृष्ण। तो आज के बंधु गिरिराज दास अधिकारी प्रभुर বাসভবনে আমার সাদর আমন্ত্রণে আজকে এই শ্রদ্ধা কুটিরে বন্ধু গিরিরাজ প্রভু তিনি নূতন সিংহাসন ভগবানের জন্য স্থাপন করলেন। আগে ছোট ছিল, এখন বড় করে সিংহাসন করে সেখানে ভগবানের আলেখ্য প্রতিষ্ঠা করলেন। তো এই উৎসবে আজকে উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের উপস্থিতির জন্য আমি সকলকে সর্বপ্রথমে ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে এবং ইস্কন নামহটের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম গুরু, ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী এবং ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীশ্রীম জয় পতাকা স্বামী শ্রীল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহৈতুক কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহেতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহেতুকে আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো চেষ্টা করব বাংলাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, তো বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন। তা আজকে আমরা ভাগবত থেকে একটি শ্লোক শুনব, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে আট প্রকার বিগ্রহ সেবা করার কথা বল। ভাগবত থেকে আমরা শুনব একাদশ স্কন্ধ সপ্তবিংশতি অধ্যায়ে দ্বাদশ নম্বর শ্লোকে এটি বর্ণনা রয়েছে। অনেকে ভাবে যে বিগ্রহ পূজা কোথায় শাস্ত্র প্রমাণ আছে। তারা আবার ভাগবতের কথা বলে, ভাগবত থেকে অনেক উদ্ধৃতি দেয়, কিন্তু এই বিগ্রহ সেবা সম্বন্ধে বলা আছে সেই উদ্ধৃতিটা তারা দেয় না, তারা নাস্তিক। কেন, বিগ্রহ সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন ভগবান, তিনি প্রতিমা নন। যখন গুরু বৈষ্ণবেরা প্রতিষ্ঠিত করেন তো সেখানে ভগবান স্বয়ং তিনি প্রকট থাকেন, বিগ্রহ রূপে তিনি প্রকট থাকেন, তিনি সর্বত্র থাকেন, আবার তিনি বিগ্রহের মধ্যেও আছেন। একদিকে আমরা বলবো ভগবান সর্বত্র আছেন কিন্তু বিগ্রহ মধ্যে নেই, এটা কি ঠিক যুক্তি? সেই সব নাস্তিকরা বলে ভগবান সর্বত্র আছে, কিন্তু যখন কেউ বিগ্রহ পূজা করে বলে না বিগ্রহ পূজাটা ঠিক নেই, শাস্ত্র কোথায় প্রমাণ? কিন্তু ভাগবতে একাদশ স্কন্ধ সপ্তবিংশতি অধ্যায়ে এখানে বিগ্রহ অর্চন বিষয়ে ভগবান বিভিন্ন উপদেশ দিয়েছেন। তাই ভগবান যিনি এই জগতের সবকিছুর উৎস, তিনি নিজে বলছেন যে ভক্ত আমার বিগ্রহকে সেবা করতে পারে, সেখানে আমি অবস্থান করি। যেহেতু কলিযুগে আমাদের ভগবানকে দর্শন করার চোখ নেই, আমরা সব জড় বস্তু দেখতে অভ্যস্ত, মাটি দেখতে অভ্যস্ত, জল দেখতে অভ্যস্ত, কাঠ দেখতে অভ্যস্ত, পাথর দেখতে অভ্যস্ত, সোনা দেখতে অভ্যস্ত, এইসব জড় বস্তু দেখতে আমরা অভ্যস্ত না? সেটাকেই আমরা বলে আমার জমি মাটিতে আছে, হ্যাঁ এরকম গাছ কাঠ আছে হচ্ছে এটা আমার, এগুলি তো অভ্যস্ত। এই জন্য ভগবান দেখলেন এই সব তো তুমি আসক্ত, তাই আমি ওই সমস্ত পদার্থ দিয়ে আমি নিজেকে তার মধ্যে আচার্যদের দ্বারা প্রতিষ্ঠিত হয়ে সেখানে আমি অবস্থান করব। আর যখন তুমি আমার সেবা করবে আমাকে অভিন্ন জ্ঞানে, তাহলে সেই পাথর আর পাথর নয়, প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, এটি তখন বোঝা যাবে। তখন সেই বিগ্রহ কথা বলবে, হ্যাঁ বিগ্রহ কথা বলবে, বিগ্রহ বলবে যখন তার সাথে আমরা আদান প্রদান করব। বিগ্রহের সাথে যখন আদান প্রদান হবে, ভগবানের বিগ্রহতে যখন পূজা অর্চনা এবং আমার আরাধ্য বস্তু রূপে গ্রহণ করে নিব, ভগবান হচ্ছেন আমার আরাধ্য, তিনি আমার গুরুদেব বা বৈষ্ণবদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছেন আমার বাড়িতে এবং আমার সদস্য। যেমন আমরা আমাদের ছেলেকে মেয়েকে নিজের বাড়ির সদস্য রূপে গ্রহণ করে থাকি, ঠিক সেইরকম বিগ্রহও নিজের বাড়ির সদস্য। যখন নিজের বাড়িতে আমরা ছেলে মেয়েদের খাওয়াই, স্নান করাই, বস্ত্র পরাই, নিজের সদস্য হিসাবে আসক্ত হই, ঠিক সেইরকম বিগ্রহতেও আসক্ত হওয়া উচিত। তো সেটি অনেকে জানে না, তো সেই জন্য ভক্তরা কেবল এটা বুঝতে পারবে, কোনো জাগতিক জ্ঞানের দ্বারা বুঝা যাবে না। ভগবত ভক্তিটা সম্পূর্ণ দিব্য, সেটা কোনো জড় নয়, জাগতিক জ্ঞান নয়, ভগবত ভক্তি হচ্ছে চিন্ময়। কেন, ভগবান হচ্ছেন দিব্য চিন্ময়, তাই তার সেবাটাও চিন্ময় এবং সেটাও নিত্য। তো সেজন্য বদ্ধজীব আমরা উপলব্ধি করতে পারি না, জড়জাগতিক জ্ঞানের দ্বারা আমরা বিচার করি, জ্ঞানের দ্বারা এটা হতে পারে এটা হতে পারে না, এরকম নেতি নেতি কিছু কিছু জ্ঞানী লোকেরা এরকম ভাবে না। তো সেজন্য আট প্রকার বিগ্রহ কি কি দিয়ে তৈরি হয়েছে ভগবান নিজে বলছেন, সেই জড় বস্তুতে আসক্ত আমরা জড় বস্তু দেখতে, তাই ভগবান সেই জড় পদার্থ থেকে বিগ্রহ রূপে তিনি প্রকটিত হয়ে ভক্তকে কৃপা করেন। তো সেটা এখানে বর্ণনা করা হচ্ছে কি কি আট প্রকার বিগ্রহ আছে। সবাই হাত জোড় করুন, বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं। नष्टप्रायस्वभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके। तो एखाने द्वादश श्लोक एकादश स्कंध सप्तविंशति अध्याय सबाई बोलबेन शैली दारुमयी लोही लेप्या लेख्या च सैकति मनोमयी मणिमयी प्रतिमा अष्टविद्या स्मृता। शैली दारुमयी लोही लेप्या लेख्या च सैकति मनोमयी मणिमयी प्रतिमा अष्टविधा स्मृता। शैली दारुमयी लोही लेप्या लेख्या च सैकति मनोमयी मणिमयी प्रतिमा अष्टविधा स्मृता। शैली माने शिला, शिला माने कि पाथर, माने पाथरे निर्मित, शिलाते निर्मित, ताके बोला जाय शैली। तारपर दारुमयी, बोलुन दारुमयी, दारु निर्मित माने कि काठेर द्वारा काठ थेके तैरी आर कि। लौही, लौही माने धातु निर्मित। लेप्या कर्दम माने माटी थेके आर कि, बा चंदन काठ कर्दम एवं जा लेपन करा जाए एमन वस्तु थेके तैरी होय। लेख्या माने अंकित छवि आर कि, বিগ্রহের প্রতিচ্ছবি আলেখ্য থেকে বলা হয় বৈষ্ণব ভাষা। চ এবং সৈকতি বালুকা নির্মিত। মনহ মনময়ী মনে মনে চিন্তা করে। মণিময়ী মণি নির্মিত। প্রতিমা শ্রী বিগ্রহ অষ্টবিধা আট প্রকারে স্মৃতা মনে করা হয়। এটা কে বলছেন? স্বয়ং ভগবান কৃষ্ণ। কাকে বলছেন? উদ্ধবকে বলছেন, যে বিগ্রহ সেবার কথা উদ্ধবকে জানাচ্ছেন, যাতে জড়জগতের মানুষ আমাদের মতো বদ্ধ জীব এইসব বিগ্রহ তারা তৈরি করে তার সেবাতে নিযুক্ত হতে পারে। সবসময় ভগবানকে আমরা দেখতে পাবো না, এজন্য তার বিগ্রহতে তিনি প্রকটিত থাকবেন সেগুলি জানাচ্ছেন। তো এই জন্য প্রভুপাদ তাৎপর্য বলছেন, শিল জীব গোস্বামী ব্যাখ্যা করেছেন যে বালুকা ইত্যাদি নির্মিত বিগ্রহ উপাসকের ব্যক্তিগত বাসনা পূরণের জন্য ক্ষণস্থায়ী ভাবে প্রকাশিত হন। এটা ক্ষণস্থায়ী, বালুকা থেকে নির্মিত। যারা অবশ্য ভগবত প্রেম লাভের প্রয়াসী, এখানে কি হলো? ব্যক্তিগত বাসনা প্রয়াসী, স্বতন্ত্র ব্যক্তিগত বাসনা কামনা বাসনা, আর যদি ভগবত প্রেম লাভের প্রয়াসী হয় সেটা একটা আলাদা জিনিস। তো ব্যক্তিগত বাসনা হচ্ছে কাম, ব্যক্তিগত বাসনা হচ্ছে কাম, সেটা চরিতার্থ হয় না কখনো। হয় কাম চরিতার্থ হয় না, সবসময় উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। কিন্তু ভক্তরা প্রেমময়ী ভক্তি সেবা লাভে প্রয়াসী, যারা ভক্ত তারা ভগবানের প্রেমময়ী সেবাতে প্রয়াসী, তাদের উচিত, তাদের কি করা উচিত? না, স্থায়ী শ্রী বিগ্রহ, दृष्टांत स्वरूप दारू मर्मर स्वर्ण अथवा पेतल निर्मित এরকম নিয়মিত ভাবে অর্চন করা। কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভাবনামৃতে পরমেশ্বর ভগবানের অর্চনের প্রতি অবহেলা কোনো অবসর নেই। তাই জন্য ভক্তরা কৃষ্ণ ভাবনায় উন্নত করতে চান সেখানে যেন অবহেলা না করে এইসব পূজা অর্চনাতে। যদিও আমরা জানি কলিযুগে পূজা নেই, কিন্তু আমাদের মনোনিবেশ করার জন্য আবার এই কলিযুগে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে, ভগবানের নামকে কেন্দ্র করা হয়েছে। কিন্তু আমরা যদি পূজা অর্চনা করে কলিযুগে ভগবানের নাম গ্রহণ না করি তাহলে এই পূজা কোনো সিদ্ধি লাভ করবে না। পূজার কোন রকম যে আমাদের পূজার যে ফল সেটা আমরা লাভ করতে পারবো না। তো সেজন্য ভগবানের নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই কলিযুগে। বিগ্রহ করা হচ্ছে কেন না, ভগবানের সাথে আদান প্রদান করার একটা সুযোগ রয়েছে, তাকে খাওয়ানো বস্ত্র পরানোর মাধ্যমে মনকে নিবিষ্ট করা, ঐক্যতা আনানো আরেকটা একটা উপায়। কিন্তু ভগবানের নাম সব ক্ষেত্রে আমাদের আশ্রয় করতে হবে। নামাশ্রয় করি যতনে তুমি থাক আপন কাজে, নিজ নিজ কর্তব্য কর্মের মধ্যে আমাদের ভগবানের নামকে আশ্রয় করে থাকতে হবে। আপনি বিগ্রহ, আমরা অত উন্নত নই, মনময়ী বিগ্রহ তৈরি করতে পারি না, করতে পারি সেটা গোস্বামীরা তারা মনে মনে বিগ্রহ তৈরি করতে পারেন, তারা সুন্দর বিগ্রহ তৈরি করে তারা সেটা সেবা পূজা করতে পারেন, কিন্তু আমরা মনে মনে করতে পারি না। তো সেজন্য আমাদের গুরু বৈষ্ণবদের নির্দেশ ক্রমে আমরা প্রত্যেক গৃহস্থ আশ্রম তৈরি করা উচিত। প্রভুপাদ বলেছেন প্রত্যেক বাড়িটা বৃন্দাবনে পরিণত করা উচিত। তো প্রত্যেক বাড়িকে বৃন্দাবন করা কিভাবে যাবে কে বলতে পারেন? কিভাবে নিজের বাড়িকে বৃন্দাবনে পরিণত করতে পারবেন? হাত তুলবেন যারা ভক্তিশাস্ত্রী করেছেন, হাত তুলুন ভক্তিশাস্ত্রী যারা করেছেন। এখানে কেউ ভক্তিশাস্ত্রীর ছাত্র আছেন? কয়েকজন আছে। সেখানে তো ছিল মনে হয় নিজের বাড়িকে বৃন্দাবন কি করে করবেন, ছিল না? কিভাবে? সহজে বলতে হবে, খুব ভালো। 24 ঘন্টা কৃষ্ণ স্মরণের মাধ্যমে বাড়িটা বৃন্দাবনে পরিণত হবে। 24 ঘন্টা কি করে করবেন? এই যে আপনারা বললেন রান্না করে কৃষ্ণের জন্য, ভোগ লাগিয়ে পরিষ্কার করে বস্ত্র পরিয়ে, এই সবের মাধ্যমে এই জন্য বিগ্রহ রাখা হচ্ছে যাতে 24 ঘন্টা আমার কৃষ্ণ স্মরণ হয়। কেন বৃন্দাবনে চন্দ যশোদা ব্রজবাসীরা গোপসখারা গোপগোপীরা 24 ঘন্টা রাত্রে ঘুমিয়েও কৃষ্ণ কৃষ্ণ চিন্তা করত। যদি কৃষ্ণ সেবাতে বিভোর থাকে কেউ তাহলে কি হবে? তাহলে রাত্রেও স্বপ্ন দেখবে কৃষ্ণ কৃষ্ণ বলে, তাহলে সেই বাড়িটা বৃন্দাবন হবে। তো সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি আমাদেরকে শিক্ষা দিলেন, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, যেদিন গৃহেতে ভজন হবে, ভজন মানে কি? ভগবানের সেবা। তার মানে আপনারা প্রত্যেক দিন ভগবানের সেবা করছেন, তো ঘুমানোর একটাও সেবা, বুঝতে পারছেন? ঘুমানো, ভক্তের ঘুমানোটাও একটা কর্ম, সেটা ভগবানের সেবা। কেন না, রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছে শুয়ে শুয়ে চিন্তা করছে। এই জন্য প্রভুপাদ বলেছেন যে ভক্তরা ঘুমানোর আগে লীলা পুরুষোত্তম কৃষ্ণ বই পড়ে ঘুমাবে, তাহলে কৃষ্ণের সমস্ত চিন্তা আসবে, হ্যাঁ কৃষ্ণ সেবার কথা আসবে। তো যেন কৃষ্ণ চিন্তা করতে করতে কালকে মঙ্গল আরতিতে কি ভোগ লাগাবো সব রেডি করছে, রাত্রিবেলা ঘুমানোর সময়ও ওই সব চিন্তা করছে, এই ফুলটা লাগাবো, এইরকম ভগবানকে রান্না করব, কালকে এই সমস্ত জিনিসগুলা করব। রাত্রে ওই কৃষ্ণের চিন্তা করতে করতেই ঘুমাচ্ছে বা হরিনাম করতে করতে ঘুমাচ্ছে, কৃষ্ণের কোন লীলা শুনতে শুনতে ঘুমাচ্ছে। কৃষ্ণ কত মহান, যে বনের মধ্যে আগুন লেগে গেছে আর সেখানে ব্রজবাসীরা তারা কৃষ্ণকে ভালোবাসে, সখারা ভালোবাসে, তারা কি করে চিৎকার করছিল? মা মা বলে চিৎকার করছিল, কৃষ্ণ 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 বলে চিন্তা করছিল। চারিদিকে আগুন লেগে গেছে, কিন্তু আমরা কি বলি? মা গো মা গো বাবা গো, তাই না? তো এটা তাহলে পার্থক্য এটাই, তাহলে সেই বাড়িটা বৃন্দাবন নয়। তাহলে বৃন্দাবন হবে তখন কৃষ্ণ কৃষ্ণ বলে যখন চিৎকার হবে। তো যেন প্রত্যেক বাড়িতে এরকম সিংহাসন এবং রাধা মাধব যে আলেখ্য এখানে বলা হয়েছে, আলেখ্য একটা বিগ্রহ বলা হয়েছে, সেজন্য গৃহস্থরা তারা দারু বিগ্রহ বা মণিময় বিগ্রহ বা যে সমস্ত রয়েছে আমরা শুনলাম পাথর দিয়ে তৈরি এসব বিগ্রহ হয়তো প্রথমে না রাখতে পারে, যখন গুরুদেব অনুমোদন করবে তখন হয়তো গৌরনীতায় রাখা যেতে পারে অনুমোদন নিয়ে। কিন্তু তার আগে যেসব বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে সেই সব বিগ্রহের আলেখ্য প্রতিচ্ছবি বাড়িতে রাখা সুযোগ রয়েছে। বিশেষ করে বর্তমান কলিযুগে বিগ্রহ অর্চন করা খুব কঠিন হয়ে যায়, স্নান করাতে হবে ডেলি, কিন্তু আপনি পিতলের রাখলেন স্নান করাচ্ছেন না, বস্ত্র চেঞ্জ করাচ্ছেন না। কিন্তু যদি আপনার আলেখ্য থাকে সেখানে প্রতিদিন কোথায় চেঞ্জ হচ্ছে, আমরা চিন্তা করতে পারি, কৃষ্ণ চিন্তা সর্বদা মনে মনে রাখতে পারি। হ্যাঁ, সেজন্য রাধা মাধব মায়াপুরে সেবা হচ্ছে, সেই আলেখ্য ছবি আমাদের মন্দিরে রয়েছে, সেটা এনে যেমন আজকে এখানে সিংহাসনে বসানো হয়েছে। তো এখানে মায়াপুরে বঙ্গলা আরতি হচ্ছে, স্নান করানো হচ্ছে বিগ্রহর, কারো সময় থাকলে সে প্রতিদিন মানসেও স্নান করাতে পারে এই বিগ্রহকে প্রতিচ্ছবিকে, প্রতিদিন পঞ্চ মানে ষোড়শ উপচারে কেউ করতে পারে, কেউ পঞ্চ উপচারে করতে পারে। আমাদের নামহট্ট পরিচয়ে সংক্ষিপ্ত অর্চনা পদ্ধতি দেওয়া আছে, নামহট্ট পরিচয় সবাই বাড়ি আছে, সেখানে সংক্ষিপ্ত পূজা আছে, সেগুলি করবেন, পঞ্চ উপচারে করতে পারে। আর কারো যদি টাইম থাকে ষোড়শ উপচারে সেখানে লিখে বলে দেওয়া হয়েছে, কিছু নেই জিনিস, ষোড়শ উপচারে করতে গেলে অনেক জিনিস নেই আপনার, কিন্তু সেখানে মানসে সব দিচ্ছেন, ফুল ফুলটা ছিটিয়ে মানসে ওইটা দিচ্ছেন, মনে করছেন আমি দধি দিচ্ছি, দুধ দিচ্ছি, ঘি দিচ্ছি, মধু দিচ্ছি, এটা পঞ্চামৃত অভিষেক করালাম, তারপরে বস্ত্র স্নান করানো হয়ে গেল মানসে, তারপরে আমি বস্ত্র দিবেন, আভরণ মানে অলঙ্কার ভগবানকে পরাতে, রাধারানীকে আমি এরকম সুন্দর অলঙ্কার সুন্দর শাড়ি আপনার নেই, কিন্তু ভাগবতে প্রথম স্কন্ধে আপনারা পড়বেন, ওখানে পরীক্ষিত মহারাজ কলিকে আমন্ত্রণ করলেন, কেন না কলিযুগে অনেক খারাপ গুণ আছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ গুণ আছে হরিনাম, আর এখানে খারাপ চিন্তা করলে তার ফল পাওয়া যাবে না, সেটা না করা পর্যন্ত, আর কোনো ভালো চিন্তা করলে সব থেকে উচ্চ চিন্তা করবেন, ভগবানের সেবার জন্য কিছু নেই সেইগুলি দিবেন, সেটার ফল আপনি পাবেন। ভগবান গোলক বৃন্দাবনে যখন আপনি ফিরে যাবেন, মানসে আপনার ছিল না কিন্তু রাধারানীকে আপনি সুন্দর সুন্দর অলঙ্কার দিয়েছেন, সুন্দর ভোগ লাগিয়েছেন, সুন্দর বস্ত্র দিয়েছেন, প্রতিদিন এরকম চিন্তা করেছেন, আর ওখানে রাধারানী আপনাকে ধন্যবাদ জানাবে, গেলি তুমি সব দিন আমাকে এরকম সুন্দর অলঙ্কারে বিভূষিত করেছো, তাই আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, এখানে তুমি থাকো আর যেতে হবে না, কৃষ্ণ সেবায় তিনি নিযুক্ত করে দেবেন। তো এই জন্য আমাদের এটাই সুযোগ আছে কলিযুগে, এই জন্য পরীক্ষিত মহারাজ কলিকে বধ করেননি, কলিকে বধ করে দিতে চেয়েছিলেন, পরে যখন দেখলেন এরকম সুন্দর সুযোগ আছে কলিযুগে, একটা সুন্দর শ্রেষ্ঠ উপায় রয়েছে, শত শত দোষ আছে, শত শত দোষের মধ্যে একটা মহান গুণ আছে, সেটা কি? কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত, কৃষ্ণ নাম করে আমার ধামে চলে আসবে, তাহলে দেখুন। আর অনেক খারাপ গুণ আছে কলিযুগে, দেখছেন কত খারাপ চলছে সমাজে, সেই ধরনের খারাপ জিনিস আপনি যদি হয়তো মনে পড়ে গেল খারাপ কিছু, কিন্তু আপনি করেননি প্র্যাকটিক্যালি, তাহলে ওটা শাস্তি পেতে হবে না, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল করলে সেই পাপ শাস্তি পেতে হবে, পাপ করলে। কিন্তু অন্যান্য যুগে কি ছিল? অন্যান্য যুগে যদি পাপের চিন্তা এসে যাবে তাহলে সেই সদৃশ শাস্তি আপনাকে পেতে হবে। দেবতারা দেখুন হঠাৎ করে তার দৃষ্টি যদি খারাপ দিকে চলে গেছে, অভিশপ্ত হয়ে নিচে চলে আসতে হয়েছে। কিন্তু এখন যদি চলে গেছে কিন্তু আপনি প্র্যাকটিক্যালি করেননি খারাপ দৃষ্টিতে, কিন্তু খারাপ দৃষ্টি করতে করতে চিন্তা করতে করতে গীতায় কৃষ্ণ কি বললেন, চিন্তা করতে করতে বিষয়ের চিন্তা করতে করতে কি হয়, ভক্তি শাস্ত্রের ছাত্ররা বলবে, বিষয়ের চিন্তা করতে করতে কি হয়, ধ্যায়তে বিষয়ান পুংস কি তাপরে সঙ্গস্তেষু উপজায়তে, সেটার পাওয়ার জন্য ইচ্ছা হবে, হ্যাঁ কি না? যেটা বারবার চিন্তা করবেন সেটাকে পাওয়ার জন্য ইচ্ছা করবে। আর সংজ্ঞা সংজায়তে কাম, তখন তার সঙ্গ পাওয়ার ইচ্ছায় তখন কাম মানে কামনা মানে ইন্দ্রিয়ের ইচ্ছাগুলি পূর্ণ করতে তখন চেষ্টা হবে। কাম পূরণ হবে না, ক্রোধাভিজায়তে তখন ক্রোধ আসবে, ক্রোধাত ভবতি সম্মোহ। এই শ্লোক মুখস্থ করেছিলেন? হ্যাঁ করেন, সব ফাঁকি দিয়েছে সবাই। রাঘব কোথায়, শিক্ষক শ্লোক সবাই মুখস্থ দিয়েছিল, এখন বলতে পারছেন? তো এইভাবে লাস্টে কি হয়, যখন এই সব কিছুর মাধ্যমে কি হবে, স্মৃতি ভ্রংসাত বুদ্ধি নাশ। তো বুদ্ধি চলে গেলে কি হবে, পাগল। পাগল তো বুদ্ধি নেই বললে পাগল, সে আখের ছিবড়া ফেলে দেওয়া হয়েছে ওটাকে চুষে হাসছে, কত রস, তখন পাগল বলে, পাগল কে, বুদ্ধি নেই। তো সেজন্য আমরা ধ্যান করব কৃষ্ণের ধ্যান, সেই ধ্যান করলে কৃষ্ণের সঙ্গ হবে, সেই জন্য খারাপ ধ্যান করবেন না। যদিও শাস্ত্রে বলা হলো খারাপ কলিযুগে ধ্যান করলে বা মনে উদয় হয়ে গেলে খারাপ কিছু সেটা শাস্তি পেতে হয় না, কিন্তু সেটা বারবার চিন্তা করতে করতে ওই জিনিসটা পাওয়ার ইচ্ছা হয়ে যাবে, তো সেই জন্য পরে বুদ্ধি নাশ হয়ে যেতে পারে। তো এই জন্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। কিন্তু অন্যান্য যুগে কেবল খারাপ একটা চিন্তা করে ফেলেছে, সঙ্গে সঙ্গে তাকে শাস্তি, সঙ্গে সঙ্গে নিচে যেতে হবে একদম, তাহলে দেখুন। কিন্তু কলিযুগে এটা সুযোগ আছে, তো সেই সুযোগ নিয়ে আমরা যেন ওইটার চিন্তা না করি, খারাপের চিন্তা না করি। আর অন্যান্য যুগে ভালো চিন্তা করলে ফল পেত না, যত পর্যন্ত প্র্যাকটিক্যালি সেটা না দান করছে। কিন্তু কলিযুগে আপনার কিছু নেই, ভগবানের জন্য আপনি চিন্তা করছেন, এটা দিচ্ছেন ওটা দিচ্ছেন, তখন সঙ্গে সঙ্গে ভগবান ওটা গ্রহণ করছেন, ওই ফলটাও আপনি পেয়ে যাচ্ছেন। এটাই ভাগবতে প্রথম স্কন্ধে পরীক্ষিত মহারাজ বলছেন, আপনারা পড়বেন, ভাগবতের অষ্টাদশ অধ্যায় আছে মনে হয়, যেখানে কলিকে ভগবান পরীক্ষিত মহারাজ দণ্ডিত করলেন, ওখানেই দেখবেন পড়বেন, অষ্টাদশ অধ্যায় রয়েছে। তো এইভাবে এই কলিযুগে আমরা যাতে মনকে স্থির করতে পারি, তাই জন্য প্রভুপাদ বিভিন্ন উপায় আমাদের বলে গেছেন। তো যেন বাড়িতে মঙ্গলারতি করা সকালে উঠে, কমপক্ষে সূর্য উদয়ের আগে উঠার চেষ্টা করতে হবে, ব্রহ্ম মুহূর্ত তাকে বলে। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের দেড় ঘন্টা আগে শুরু হচ্ছে, এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু। তো সেই সময় স্নান, দেব স্নান। তো ব্রহ্ম মুহূর্ত সূর্য উদয়ের আগে কারা উঠেন, হাত তুলুন যারা উঠেন সূর্যোদয়ের আগে, সূর্যোদয়ের আগে কমপক্ষে উঠবেন, এটা প্রার্থনা। হ্যাঁ আমরা অনেক কিছু শাস্ত্রের শ্লোক টোক উচ্চারণ করবো তা না, আমরা প্র্যাকটিক্যাল কিছু জিনিস ব্যবহার করার জন্য আলোচনা করছি, যাতে আমরা করি। তার করলে কি হবে না, আমাদের সূর্যোদয়ের আগে যদি স্নান করা হয় তাহলে আমাদের মানসিকতা স্থির হবে, দেব স্নান হবে, হ্যাঁ তখন মনোভাব পবিত্র হবে, আমাদের যে চঞ্চল মন স্থির হবে, তাহলে ভগবত সাধনা ভজনে আমরা নিমগ্ন হব। তাহলে মৃত্যুর সময় যদি ভগবানের চিন্তা করতে পারি, ভগবান বলছেন আমার কাছে ফিরে আসবে। তা আমাদের এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবাতে নিযুক্ত থাকা, তার কাছে সর্বদা তার সেবাতে নিযুক্ত থাকার জন্য এই চেষ্টা করা। এই জন্যই ভগবানের ইচ্ছা অনুসারে আমাদের কর্তব্য করতে হবে, আমাদের ইচ্ছা অনুসারে না। বুঝতে পারছেন? ভগবানের ইচ্ছা কিভাবে বুঝব? না গুরু বৈষ্ণবদের নির্দেশে সেই ইচ্ছাগুলি পূর্ণ হচ্ছে, গুরু বৈষ্ণবদের নির্দেশ অনুসারে ভগবান এটি চাইছে। ভগবানের ইচ্ছা এখানে যে উদ্ধব তুমি আট প্রকার বিগ্রহ প্রতিষ্ঠা করে, যে কেউ যে কোনো একটি বিগ্রহের প্রতিষ্ঠা করতে পারে এবং আমার সেবাতে নিযুক্ত হতে পারে। সেজন্য আমাদের যদি প্রেমময়ী ভক্তি লাভ করে প্রয়াসী হই, তাহলে আমাদের যে দারু বা মর্মর বা এরকম বিভিন্ন যে বিগ্রহ আছে, গুরুদেবের নির্দেশ ক্রমে যদি আমার সামর্থ্য থাকে তাহলে বিগ্রহ সেবা করা উচিত। বিগ্রহ সেবাতে ভগবান গৃহস্থের বাড়িতে জননিবাস প্রভু আমাদের হেড পূজারি তিনি বলছিলেন যে সে গৃহস্থের মতো ভগবান, তারা তিনবার খায় ভগবানও তিনবার খাবে। কিন্তু মন্দিরে বিগ্রহ সেবাটা সম্পূর্ণ রাজকীয়। বুঝতে পারছেন? মন্দিরে বিগ্রহ সেবা হচ্ছে রাজার মতো, সেখানে ভগবানের ইচ্ছা অনুসারে উঠতে করতে হবে সব। আর গৃহস্থ বাড়িতে গৃহস্থের ইচ্ছা অনুসারে হবে। আপনার আত্মীয় এসে গেল, বিগ্রহ শয়ন হয়ে গেছে, তখন আবার জায়গাতে উঠো, খেতে হবে তোমাকে আবার, তো সেখানে উঠে যেতে হবে। মানে সেখানে কিন্তু মন্দিরে উঠবে না, সেখানে আপনি আদেশ করতে পারবেন না, কিন্তু নিজের গৃহেতে আপনি বিগ্রহকে আবার জাগিয়ে আপনি ভোগ লাগাতে পারেন। আপনি সাতবার মন্দিরে লাগানো হয়, সাতবার নয় বার, কিন্তু আপনি তো বাড়িতে সাতবার লাগাতে পারবেন না, রান্না করেই চাকরিতে চলে গেলেন, তো সেখানে ভগবানকে বলে যাচ্ছেন তোমার এই ঘর তুমি তো থাকো, এখানে রক্ষা করা তোমার দায়িত্ব, এই জল রেখে গেলাম ঘরায়, এই যে শুকনো কিছু ফল এসব রেখে যাচ্ছি, সময় মতো খিদে লাগলে খেয়ে নেবে, এই বলেও চলে যাওয়া যায়, তুলসী পাতাটা তো সব রেডি করে। তার মানে দেখুন কিরকম সহজ, আপনার গৃহস্থ বাড়িতেও এটাও চিন্তা করছে, আর অফিসে গিয়েও টাইম হয়ে গেছে মনে হচ্ছে, তখন যেহেতু সেখানে চাকরি করছে কিন্তু মনটা কৃষ্ণ সেবাতে পড়ে আছে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, একটা বিবাহ হয়েছে ছেলে মেয়ে, কিন্তু মেয়েটা অন্য একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু তার স্বামী যাতে না জানতে পারে তাই জন্য সে বাড়ির কাজকর্মগুলি নিখুঁত ভাবে করে রাখে, স্বামী কিছুতেই বুঝতে পারে না, একদম নিখুঁত, কিন্তু মনটা কাজ করে, মনটা ওই ছেলের কাছে আছে। ঠিক সেরকম আমরা আমাদের এখানে জড়জাগতিক সবকিছু জিনিসপত্র রয়েছে, কিন্তু আমাদের মনভাবটা সব ভগবানের জন্যে, ভগবানের সেবাতে নিযুক্ত রাখতে হবে, যে কোনো জায়গায় থাকি না কেন মনটা যেন ভগবানের কাছে থাকা। তো সেটা থাকার উপায় কি? তো অভ্যাস এবং বৈরাগ্য আমাদের করতে হবে, তো অভ্যাস করতে হবে। সেজন্য প্রতিদিন চেষ্টা করতে হবে যে আমি অফিসে গিয়ে কিছু কাজ করছি যদিও, কিন্তু আমার কি বিগ্রহের কথাটা মনে পড়ছে? আমার যেমন বাড়ির ছেলে মেয়ের স্ত্রীর কথা মনে পড়ে, তো বিগ্রহের কথা কি মনে পড়ছে? এই ভাবনাটাকে দেখতে হবে। ছেলে মেয়ের কথা, ও খেলো কিনা ফোন করছে সঙ্গে সঙ্গে, মেয়ে খেয়েছ ফোন করে জানছে, কিন্তু বিগ্রহ খেয়েছে কিনা আর জানছে না। সেখানে চিন্তা করবেন, সেখানে ফল মূল আছে, সেখানে চিন্তা করে ভগবান আপনি গ্রহণ করে নিন, আপনি তো সব জানেন, আমি তো চাকরিতে এসেছি, তোমার সেবার জন্য আমি এসেছি, এরকম ভাবতে হবে। বুঝতে পারছো? সেই জন্য আমাদের মন্দিরে রাধা কৃষ্ণ মূল বিগ্রহ, সিংহাসনে মূল বিগ্রহ রাধা কৃষ্ণ। অনেক ভক্ত তারা অনেক ঠাকুর রেখে দেয়, না বহু ঠাকুর রাখা দরকার নেই, পঞ্চতত্ত্ব নৃসিংহদেব থাকতে পারে আর জগন্নাথ বলদেব থাকতে পারে, কিন্তু আরো অনেক আর অনেক সিংহাসনের মধ্যে রাখবেন না, এই ঠাকুর সেই ঠাকুর কত ঠাকুর, সিংহাসন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর যখন রাধাকৃষ্ণ সিংহাসনের উপরে থাকবে ওখানে গোপাল বিগ্রহ রাখবেন না, রাধাকৃষ্ণ মাধুর্য আর গোপাল হচ্ছে বাৎসল্য, তো সেই জন্য একসাথে সেখানে রসভঙ্গ হবে। বুঝতে পারছেন? সেই জন্য এগুলি সব আজকে দেখছিলাম এখানে গোপাল রাখা হয়ে গেছে, এগুলো সবাই জানবেন, সেই জন্য নিচে স্টেপে রাখবেন, বা গোপালের নিচে বা আলিখর নিচে আর একটা কাপড় রেখে দিবেন, টাওয়াল রেখে দিলে তখন আরেকটা স্টেপ উঁচু হয়ে গেল রাধা কৃষ্ণের। গোপাল ওইখানে আছে হয়তো, কিন্তু রাধা কৃষ্ণের নিচে একটা টাওয়াল দিয়ে দিয়েছেন, তাহলে আরেকটু উঁচু হয়ে গেল, স্টেপ আলাদা হয়ে গেল। তো সেই জন্য সেখানে আর রসভঙ্গ হলো না, বা তার একটা নিচে ধাপে রাখতে হবে। তো এরকম ভাবে গুরু মহারাজের ছবি আলেখ্য সেটা পরম্পরা থেকে বড় থাকবে না। আপনার এখানে অনেক প্রচারক ভক্ত রয়েছেন, আমি এগুলি বলছি কেন, এটা গুরু মহারাজের ইচ্ছা। ভক্তরা অনেক সময় প্রভুপাদ থেকে অনেক বড় ছবি গুরুদেবের রেখে দিচ্ছে সিংহাসনে, তো গুরু মহারাজ এটা সন্তুষ্ট নন, বলছে আমার ছবিটা এত বড়, আমার গুরুদেবের পরম্পরার ছবি অত ছোট কেন? তো সেজন্য আমার ছবিটা যেন সমান থাকতে পারে, নিচে থাকতে পারে, ছোট থাকতে পারে। তো এগুলো আমাদেরকে শিখতে হবে। এগুলো আমি প্র্যাকটিক্যাল সিম্পল জিনিস যারা প্রচার করছেন আপনারা প্রত্যেক বাড়িতে, আমি অনেক আগেও বলেছি এই কথা, আবার আজকেও বলছি, যেহেতু সেই ভুলগুলো এখনো হচ্ছে, আজকেও দেখছি সিংহাসনে। তো এই জন্য আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আর আমি সংশোধিত হচ্ছি যাতে আমি ওইরকম না করি কোথাও। তো এইগুলি আমাদেরকে কিছু জানতে হবে। আর আরতি করার সময় আমাদের সবসময় মূল বিগ্রহ যদি রাধা কৃষ্ণ থাকে মেন সিংহাসনে, তো সেজন্য সেখানে সম্পূর্ণ আরতিটা, পরিপূর্ণ আরতিটা ওখানেই করবে। অনেক ভক্ত আমাকে প্রশ্ন করছিল যে মহারাজ আমার অনেক সময় আরতি লেগে যায়, জপ করার টাইম পাই না, আর বই পড়বো কখন, গ্রন্থ অধ্যয়ন করব, যে কেন আপনি কিভাবে করেন? বলে এই যে পঞ্চতত্ত্ব, এই নৃসিংহদেব, এই জগন্নাথ, সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা, পঞ্চতত্ত্ব দেন মহাপ্রভু, নিত্যানন্দ, এই সব পাঁচটি, তো কত রাধা কৃষ্ণ, এই সব করতে করতে আমার কত সময় লাগছে। আমরা অনেকবার বলেছি ভক্তদেরকে, আপনার যে যার দ্বারা আপনি ভক্তে অনুপ্রাণিত হয়েছেন তার থেকে জানা উচিত, শিক্ষা লাভ করা উচিত। সবসময় আমরা বলে দিই যে মূল বিগ্রহতে মূল আরতিগুলি হবে, যেটা নাম একটা পরিচয় দেওয়া আছে, কিভাবে আপনি ধূপ আরতি করবেন সর্ব অঙ্গে সাতবার, সেটা মূল বিগ্রহতে হবে। যখন আপনি পঞ্চতত্ত্বে আসবেন, যখন জগন্নাথ বলদেবে আসবেন, যখন আপনি নৃসিংহদেবে আসবেন, সেখানে কেবল তিনবার সম্পূর্ণভাবে ঘুরে দেবেন, সেই সাতবার আর ঘুরানো দরকার নেই। প্রদীপটাও ঠিক সেইরকমই, মূল বিগ্রহতে চরণে কয়বার, আর নাভি দেশে দুবার, আর মুখমণ্ডলে, তারপরে সর্বাঙ্গে সাতবার, এটা হবে মূল বিগ্রহ রাধা কৃষ্ণতে। তো সবসময় রাধারানীর কাছে নিয়ে দেখাবেন, রাধারানীর হাতে দিবেন, রাধারানী সবকিছু করবেন, পরম্পরার মাধ্যমে নিয়ে যাবেন আর রাধারানীকে দিবেন, রাধারানী হাতে দিয়ে আবার সঙ্গে সঙ্গে একসাথে রাধা কৃষ্ণকেই করবেন। টাইম কম আপনার, আপনি ব্যবসায় যাবেন, চাকরিতে যাবেন, তাহলে রাধারানীকে করে কৃষ্ণকেও করা যায়, কিন্তু আমরা একসাথে রাধা কৃষ্ণকে একসাথে করব, ঠিক আছে? রাধা কৃষ্ণকে একসাথে করে তারপরে পঞ্চতত্ত্ব একসাথে তিনবার ঘুরাবেন, জগন্নাথে তিনবার ঘুরাবেন, আর নৃসিংহদেবে তিনবার ঘুরাবেন, এরকম করতে করতে পরম্পরায় যদি আসেন তিনবার করতে পারেন, নাহলে একবার করতে পারেন, পরম্পরায় জগন্নাথ দাস বাবাজিকে একবার করতে পারেন সবগুলি। এরকম করতে করতে গুরুদেবের কাছে এসে আপনি পরিপূর্ণ করতে পারেন, অথবা তিনবার করতে পারেন এগুলি, তাহলে আপনার টাইমটা ঠিক থাকবে। 20 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে তুলসী আরতি সহ মঙ্গল আরতিতে সেট করতে হবে, কিন্তু আমি দেখছি 1 ঘন্টা ভক্তরা নিয়ে নিচ্ছে। সেজন্য আমরা একটা ভোগের থালা করি, কেন আমরা গুরু পরম্পরার মাধ্যমে ভোগ লাগাই। গুরুদেব হচ্ছেন বলদেব তত্ত্ব, তিনি আধার শক্তে নম, যত রকম আসন লাগবে, যত ভোগের প্লেট লাগবে, সব বলরাম গুরুদেব মাধ্যমে, এই সমস্ত পরম্পরার মাধ্যমে সব তৈরি হয়ে যাবে আপনা থেকেই, বুঝতে পারছেন? আর এই সিংহাসন যে প্রতিষ্ঠা হলো ওটা বলরাম তত্ত্ব, বুঝতে পারছেন? ঠাকুরের যে বাসন, যে ভোগ লাগান, ঘন্টা, শঙ্খ, এইসব বলরাম স্বয়ং। এই জন্য ঘন্টা, শঙ্খ, ঠাকুরের বাসন এগুলো যেখানে সেখানে রাখতে নেই, ঠিক জায়গায় রাখতে হয়। মাছি যেন না বসে, ভোগ লাগানোর পরে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হয়, মাছি যেন না বসে। এই জন্য সিংহাসন পরিষ্কার রাখতে হবে, বলরাম তত্ত্ব আশ্রয়, যেমন ভগবান যখন আসবেন দেবকীর গর্ভে, আগে বলরাম এসেছিলেন, সেখানে সব ভগবানের সমস্ত স্থানকে পবিত্র করাল, তার আগে ষড় গর্ভাসুরকে বধ করে দিলেন, সেগুলি হচ্ছে কাম ক্রোধ লোভ মহ মদ মাৎসর্য, সেটা ছয় অসুর ছিল, তাদেরকে আগে ভগবান পরিষ্কার বধ করে দিলেন, সেগুলো পরিষ্কার ছিল না। আমাদের হৃদয় এরকমই আছে, তো সেই জন্য গুরু গ্রহণ আমরা করি, বলরাম আসেন মানে গুরু গ্রহণ করার মাধ্যমে এই সমস্ত খারাপ জিনিসগুলি গুরুদেব, এই জন্য আমরা আশ্রয় নিয়ে এই সমস্ত করতে থাকি না, গুরুদেবের নির্দেশ পালন করতে থাকি, তাহলে গুরুকে গ্রহণ করার মাধ্যমেই এই সমস্ত নোংরা গুলিকে আমরা ষট গর্ভাসুরকে আমরা বধ করে দিই। সেজন্য আগে গুরু দীক্ষা এই কারণে আমরা নিই। তো মানে এই সিংহাসন, ঠাকুরের বাসন, ঘন্টা, করতাল, মৃদঙ্গ সব যেখানে সেখানে রাখতেন, পায়ে লাগলে প্রণাম করতে হয়, সমস্ত উচ্চ স্থানে কোনো কিছু দিয়ে মৃদঙ্গ করতাল যেখানে সেখানে রাখতেন, বলরাম মেয়ের অবমাননা হয়ে যাবে, তো সেজন্য সবাই প্রণাম করতে হয়। এই জন্য সিংহাসন পরিষ্কার রাখতে হবে, ঠাকুরের প্লেট, ঠাকুরের বস্ত্র, যাহা কিছু যেন সুন্দর থাকে, রুমাল, একটা রুমাল দেখি কালো হয়ে গেছে, কি বলে ঘামে যেমন কালচে কালচে হয়ে যায়, সেগুলি আমরা দিচ্ছি। আমরা কি কাপড়টা ওইরকম রাখ পরি? আমরা পরি না, সঙ্গে সঙ্গে কেচে পরিষ্কার করি, পরি, অলসরা করে, সেটা কাপড় কাচে না, স্নান করে না, তো অলস ভক্তরা অলস না, ভক্তরা অলস প্রকৃতি হবে না, যদি আমরা নিজেকে ভক্ত ভাববো তাহলে অলস হবে না। সেজন্য আমার ঘরটা কাপড়টা যেমন পরিষ্কার রাখি, মাকড়সা ফাঁদ থাকবে না, সিংহাসনে আমি দেখি মাকড়সা ফাঁদ, সিংহাসনে অনেক হাত দিয়ে দেখছি কালো হয়ে যায়, সিংহাসন বলরাম সেখানে ভগবান আশ্রয় নিচ্ছেন, ভগবানের যে শয্যা সেটাও বলরাম, তার বেডিংটাও বলরাম, তার মানে কিরকম থাকতে হবে। এই জন্য ভগবানের যে আসনগুলি সেগুলি আমাদের পায়ে যেন আকর্ষণ না করা হয়, তো এরকম সমস্ত জিনিস কিছু কিছু আমি হিন্টস দিচ্ছি আপনাদের জন্য, কেন এখানে আমি দেখছি যেটা আবার যেন ভুল না হয়, যারা লিডিং করছেন প্রচারক, নাম হট প্রচার করছেন, প্রত্যেক যারা দীক্ষা পেয়েছেন বা অনুশীলন করছেন, সবাই এটা নিজের বাড়িতে যেন সংশোধিত হয়, এটা আমার প্রার্থনা আপনাদের কাছে। নিজের যে রান্নার বাসনটাও কিন্তু ভগবানের যেন নোংরা না থাকে, আমাদের যখন অর্চন শেখানো হয় সে বাসনগুলা কে ঝকঝকে পরিষ্কার করছে তার ততটা মার্ক হবে, এমনকি আচমন কাপ, তারপরে যে ঠাকুরের যে বাসন, রান্নার বাসন, সেই বাসনগুলিও কিভাবে নোংরা না থাকে, কালো না থাকে, মানে এত তুমি যত এইগুলি পরিষ্কার করবেন আপনার হৃদয়টাকে তত পরিষ্কার করবেন। মন্দির মার্জনা, সেজন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন লীলা নিজে করলেন, সেখানে কাকড় মানে পাথর, তারপরে ধুলা বালি জল দিয়ে এমনকি পরিষ্কার করে, আবার নিজের উত্তরীয় দিয়ে ফাটালতে ঢুকে যেতে পারে, ফাটালে থেকে যেতে পারে, সেগুলো আবার মুছে মুছে দিচ্ছেন। তবে আমাদের হৃদয়কে কত নির্মল করতে হবে তার জন্য এইগুলি অভ্যাস আমরা যেন করি। তো সেজন্য ভক্তরা আমরা ক্রমে ক্রমে সত্যগুণ থেকে উত্তীর্ণ হয়ে বিশুদ্ধ সত্য স্তরে যেতে যেতে পারি, কেন জড়গুণের মধ্যে এখানে দ্বন্দ্ব থাকে, তো সেজন্য দ্বন্দ্ব থেকে মুক্ত না হলে ভগবানের কৃপা পাওয়া যাবে না। কে ভগবানের কৃপা পাবে? ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 28 নম্বর শ্লোক কে বলতে পারে? ভক্তি শাস্ত্রীর ছাত্ররা, ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 28 নম্বর শ্লোক, যেসাং তু অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মানাম তে দ্বন্দ্বমহ নির্মুক্তাং ভজন্তি মাং দৃঢ়ব্রতা। অনেক লোক বলে যে ভগবানের আরাধনা কে করতে পারে? সবাই করতে পারবে না, সবাই করতে পারবে, সবাই করতে পারে না, এখানে বলাই হয়েছে, বলে আমি মাছ মাংস খেয়েও ভগবানের আরাধনা করে দিব, কিন্তু গীতায় কৃষ্ণ বলেন পাপ কর্ম থেকে মুক্ত না হলে তুমি ভগবানের আরাধনা করতে পারবে না। তো পাপ হচ্ছে জীব হত্যা, মাছ মাংসটা তো পাপ, তো সেখানে তুমি ভগবানের আরাধনা করতে পারবে না। অনেকে জোর গায়ে জুড়ে বলেন, হ্যাঁ মাছ মাংস খেয়ে কি ভগবানের আরাধনা করা যায় না, সেটা তার পেকুলেশন মানে মনগড়া কথা, কিন্তু গীতায় কৃষ্ণ নিজে যার আরাধনা করবেন তিনি সূত্র দিলেন, তার কথা শুনব না আপনার কথা শুনব? সেই জন্য অনেক গুরু গোসাই এসে আপনার তোর মন যা চায়, কোথায় লেখা আছে? নিজে পড়ে না গীতা, তাই কি করে বলবে? সেজন্য আমাদের গীতা ভাগবত শাস্ত্র এই জন্য ভক্তি শাস্ত্রে শিখানো হচ্ছে, কেন না আপনার গ্রন্থের শিক্ষার প্রতি দৃঢ় আনার জন্য, ভগবানের যে উপদেশ আদেশ সেটা যাতে দৃঢ় হয়ে আপনি গ্রহণ করে বিজ্ঞানে পরিণত করতে পারেন, বাস্তবায়িত করতে পারেন। বিজ্ঞান মানে প্র্যাকটিক্যালি নিজের জীবনে গ্রহণ করে মনুষ্য জীবনে সার্থক করতে পারেন। এই জন্যই যেন কৃষ্ণ বলে দিয়েছেন যে যেসাং তু অন্তগতং পাপম, যে সম্পূর্ণ পাপ মুক্ত হয়েছে। তা চার প্রকার পাপ, নেশা করা একটা পাপ, বিড়ি পান চা কফি সিগারেট হিরোইন এলএসডি এইসব নেশা, এটা ভাগবত প্রথম স্কন্ধে কলিকে পরীক্ষিত মারা স্থান দিলেন, এটা পাপ কর্ম, কলি যা ওখানে থাকো। যদি আমরা ওটা করি তাহলে আমি ভক্ত নই, আমি কলির ভক্ত, ভক্ত কলির ভক্ত যদি নেশা করি। তারপরে নেশার দ্বারা কি হয় না, আমাদের তপস্যা নষ্ট হয়ে যায়, আপনার যে কৃচ্ছ্র সাধন করার যে ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাবে, তপস্যা করার প্রবণতা থাকবে না। এই জন্য আজকাল অনেক রকম কিছু কষ্ট স্বীকার করতে পারে না। তো অবৈধ সঙ্গ সুচিতা নষ্ট করে দেয়, তারপরে দৃত ক্রীড়া সত্যকে নষ্ট করে দেয়, আর জীব হিংসা মানে মৎস্য মাংস ভোজন দ্বারা দয়াকে নষ্ট করে দেয়। তো এইভাবে আমরা পাপকর্ম থেকে মুক্ত যদি হতে চাই কলির এই চারটি স্থান থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এই জন্য সাধুসঙ্গ আমরা করি, মনোনিবেশ করি, এই জন্য গুরু দীক্ষাতে আমরা অভ্যাস করি, প্রথম আশ্রয়ে যাই, তার এই সমস্ত শিক্ষা গ্রহণ করতে করতে একদিন আপনার থেকে চলে যায়। কেউ মাছ মাংস জোর করে ছাড়তে পারে না, পারে কেউ? পারবে না। যখন সে সাধুসঙ্গ করবে, হরিনাম করবে, প্রসাদ সেবা করবে, এই উন্নত জিনিস পাবে, তখন আপনা থেকে তার মধ্যে খারাপ জিনিসটা যাবে। গুরুর নির্দেশ যখন সে এইভাবে গ্রহণ করবে, গ্রহণ করা তখন সিদ্ধি হবে, নাহলে তার আগে সিদ্ধি হবে না। এই জন্য সেখানে কৃষ্ণ বললেন যে যার পাপ সম্পূর্ণ অন্ত হয়েছে এবং যে দ্বন্দ্ব মোহ থেকে নির্মুক্ত হয়েছে, কি করে হবেন? পাপ থেকে মুক্ত না পুণ্যকর্মানাম। পুণ্যকর্মটা কি? ভগবানের প্রসাদ খাওয়া, ভগবানের ভক্ত সঙ্গ করা, ভগবানের নাম জপ করা, ধামে যাওয়া, নগর কীর্তন করা, ধামে পরিক্রমা করা, গ্রন্থ অধ্যয়ন করা, এ সমস্ত কৃষ্ণ সম্বন্ধীয় বস্তুতে যুক্ত থাকা, ভক্তিময় কার্যকলাপে যুক্ত থাকার মাধ্যমে ক্রমে ক্রমে আমরা সব পাপ থেকে আস্তে আস্তে চলে যাব, আপনা থেকে যাবে। কিন্তু আমরা যদি না করি কি করে যাবে? তো সেজন্য এটি আমাদের প্রয়োজন। এই জন্য নারদমুনি যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে, তারপরে কি, স্বল্প পুণ্যন বতান রাজন বিশ্বাস নৈব জায়তে। এখানে কি বলে দিলেন, স্বল্প পুণ্য না থাকলে এই নাম ব্রহ্মতে মহাপ্রসাদে কোনোদিন বিশ্বাস হবে না। নারদমুনি বলছেন, হে যুধিষ্ঠির মহারাজ দেখো, যে জন্য স্বল্প পুণ্য থাকতে হবে, তো সেই পুণ্যটা কি? এই প্রসাদ। এই জন্য আমরা এই যে ভক্ত সঙ্গ আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে যাক একটা প্রসাদ পাবো, ওখানে গিয়ে একটু নাচবো, একটু গিয়ে হাততালি দিব, আর একটু হরিকথা শুনব, নাম জপ করব। এইভাবে ভক্তি মাধ্যমে কি হচ্ছে? পুণ্য সঞ্চয় হচ্ছে, এই পুণ্যটা হচ্ছে ভক্তি। আর একটা পুণ্য, অনেক লোক যায় বলে আমার টাকা পয়সা দাও, আর কি হবে? আগে যখন নাম হট্ট হচ্ছিল, আমরা যখন ফার্স্ট নাম হট্ট হয়েছে, অনেক লোক ভাবতো এটা সাহেবদের মঠ, এখানে বিদেশিরা থাকে, আমরা যদি তাদের সঙ্গে মিশি তাহলে আমার মন্দির করে দিবে, আমার বাড়ি করে দিবে। যেমন খ্রিস্টান মিশনারি সংস্থা আছে রানাঘাটে, বিশেষ করে দেখা যায় অনেক ভাবে আমি খ্রিস্টান হয়ে গেলে, কিন্তু ওখানকার খ্রিস্টান আর ইস্কনে যেসব বিদেশি ভক্তরা আসছে, পার্থক্য আছে। এইসব বিদেশি লোকেরা তো তিলক আছে, ধুতি পাঞ্জাবি আছে, শাড়ি পরছে, কণ্ঠিমালা পরছে, আর এরা সব মাছ মাংস খায় না, প্রসাদ খায়, এরা নেশা করে না, হ্যাঁ অবৈধ ক্রীড়া করে না, তাহলে এইসব বিদেশিদের থেকে কি পাবে? ভগবানকে পাবে। তো ভগবানকে পেলে সব পাওয়া যাবে, ভগবানের সব কিছু। যদি আমি ভগবানকে পাই তাহলে সব পাবো। কিন্তু যেসব মূর্খরা বলে আমি খ্রিস্টান ধর্ম নিয়ে নেব, একটা বাড়ি হয়ে যাবে, বাড়ি ভূমিকম্পে নষ্ট হয়ে গেল, বাড়িটা ভূমিকম্পে চলে যাবে, টাকা পেলেন খেয়ে পায়খানাতে বেরিয়ে যাবে, তাহলে কি লাভ হলো? তুই তো অনিত্য জিনিস, যারা খ্রিস্টান হয়ে যাচ্ছে মূর্খ জানে না, ভগবানকে গ্রহণ কর। তো অনেক লোক ভাবত যে ইস্কনে ঢুকলে মনে হয় টাকা পয়সা পাবে না, ইস্কন হচ্ছে কৃষ্ণ সেবা শিক্ষা দেওয়ার জায়গা, ওখানে পাওয়ার জন্য নয়, ওখানে দেওয়ার জন্য। ভাগবত ধর্ম মানে দেওয়ার ধর্ম, নেওয়ার ধর্ম না। ভাগবত ধর্ম মানে জীবের ধর্ম, ভগবানের সেবা করার ধর্ম, তার মানে আমি নিজেকে সমর্পণ করে দিব, এটা যে দেওয়ার ধর্ম ভাগবত ধর্ম, নেওয়ার ধর্ম নয়। নিবে কারা? কর্মীরা, জ্ঞানীরা। আর যে অনিত্য জিনিস নিবে জানে না, মূর্খ বলে নিবে, কিন্তু এই বাড়ি নিলাম ভূমিকম্পে চলে গেল, ভেঙে গেল, টাকা পয়সা নিলাম, শাড়ি কিনলাম, তারপরে দিন একটা অ্যাক্সিডেন্ট হলো, সেই শাড়ি সহ সুন্দর শাড়িটা 2000 টাকার শাড়িটা ছিঁড়ে গেল, লাভটা কি হলো? তাহলে কারা মূর্খ? সেজন্য কৃষ্ণকে গ্রহণ করলে আমি সাকন্য পেলেও দিব্য আনন্দ পাবো। আর যখন ওই বাড়িটা নষ্ট হয়ে গেল, টাকা দিয়েছিল, শাড়িটা নষ্ট গেল, তখন মনে কষ্ট, কিন্তু সাকন্য পেলেও ভক্ত আনন্দ। তো এভাবে শ্রীল প্রভুপাদ সারা বিশ্বে শিক্ষা দিয়েছেন। তাই এখন ভোগ লাগবে, তারপরে প্রসাদ হবে দুটায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে প্রকৃত সাহেব কে? কৃষ্ণ। হ্যাঁ, প্রকৃত সাহেব হচ্ছে কৃষ্ণ। কেউ যদি বলে গুরু মহারাজ একটা বহরমপুর বহু আগের একটা লেকচার আছে, হ্যাঁ গুরু মহারাজ বলছেন, অনেক লোক বলে তোমরা সব সাহেবের চামচা, তখন গুরু মহারাজ বললেন সাহেব চামচা, সাহেব কার চামচা? ভগবানের। তো প্রকৃত সাহেব হচ্ছে ভগবান। একটা সায়েন্সের ছাত্র এসছে মায়াপুরে, আমাকে জিজ্ঞাসা করছে কেন সাহেবরা কোথায়, সাহেব বলতে কি বুঝো, তুমি কি করো? যা আমি সায়েন্সের টিচার মানে ছাত্র, তাই নাকি? তুমি আগে জানো না সাহেব মানে কি জানো? কখনো কখনো বলা হয় আমার সাহেব অফিসে, আমার সাহেব আজকে আসবেন না। সাহেব মানে শ্রেষ্ঠ, বড়। তো আপনি সেই বড় ব্যক্তিকে খুঁজছেন, বড় হচ্ছেন কৃষ্ণ, যান রাধা কৃষ্ণ ওখানে রয়েছেন, উনি হচ্ছেন সাহেব আমাদের, ওখানে যান দর্শন করুন, প্রণাম করুন, সাহেবকে আপনি সম্মান করেন, তার আদেশ পালন করেন। তো আমাদের সাহেব রাধা কৃষ্ণ পঞ্চতত্ত্ব নৃসিংহদেব, তার আদেশ হচ্ছে মনমনা ভব মদ ভক্ত মজাজি মাং নমস্কুরু। আপনি মনে তাকে চিন্তা করুন, তাকে ভাবুন, আর তাকে প্রণাম করুন, তার অর্চনা করুন। হ্যাঁ, এভাবে মনমনা ভব মদ ভক্ত, তার ভক্ত হন, সব ইন্দ্রিয় দিয়ে তার সেবা করাই ভক্ত। তো এইভাবে চারটি জিনিস করার মাধ্যমে ভগবান বলছেন তুমি আমার কাছে ফিরে আসবে, সাহেবের বাড়িতে চলে যাবে, কিছু অসুবিধা নেই। তো এইভাবে আপনাদেরকে অনুরোধ করব, প্রকৃত সাহেব কৃষ্ণ, তার সেবাতে নিযুক্ত হন এবং তার কাছে ফিরে যাওয়ার জন্য অভ্যাস করুন এই সমস্ত শিক্ষা, তাহলে আনন্দ পাবেন। চারটি জিনিস সবাই বলুন কি সেটা? এখনই বললাম, ভগবানকে সবকিছু মনের মধ্যে ভাবতে হবে, মনমনা ভব, আর মদ ভক্ত মানে তার ভক্ত হবে, মদের ভক্ত না, সরকার মদের দোকান করে দিচ্ছে সেই ভক্ত জন্য না, মদ মানে কৃষ্ণের ভক্ত। অনেক গুরু গোসাই এরকম বলে, ওই তো কৃষ্ণ মদ ভক্ত বলেছে, এই মদের ভক্ত হতে বলেছে, তাই আমি মদ খাচ্ছি না, মানে কৃষ্ণের ভক্ত হতে বলেছে। আ মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি, আমি আমার পূজা করো, মাম নমস্কার আমাকে প্রণাম করো। এই চারটি জিনিস করতে পারবেন সবাই প্রতিদিন? ছেলে মেয়ের ভাবনা নয়, কৃষ্ণের ভাবনা। কেন? ছেলে মেয়ে ভাবলে ছেলে মেয়ে আপনাকে রক্ষা করতে পারে না, হাওয়া দিতে পারবে না, জল দিতে পারবে না, আগুন দিতে পারবে না। এই হাওয়া বাতাস আলো মাটির মধ্যে যে দাঁড়িয়ে আছেন ওটাও কৃষ্ণের। এই জ্ঞান নেই বললে আমরা মূর্খ, মাটির মধ্যে দাঁড়িয়ে আছি দেখো যেটা আমার, আরে আপনি তো নেকেট হয়ে এসেছিলেন, এটা তো আপনার ছিল না। এই উপলব্ধি করুন তাহলে জীবনে সার্থক হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ঠিক আছে, এখন ভোগারতি হবে।
জয় জয় শ্রীমদ ভক্তি ভক্তি বিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ কি, জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দের। মহারাজ খুব সুন্দরভাবে আমাদের কিভাবে অর্চন পদ্ধতি প্র্যাকটিক্যাল করা যায়, গৃহে থেকে কৃষ্ণর সেবা করা যায় সুন্দর দিকদর্শন দিলেন। সকলে আমরা আমাদের এই নামহট্টের মধ্যে সকলে আলোচনার মাধ্যমে এগুলো আবার নতুন করে সংশোধন করার চেষ্টা করবো। হরে কৃষ্ণ।